বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 9 জুন, 26 জ্যৈষ্ঠ এবং ফেরসে 19 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আইএইএতে ইরান বিরোধী প্রস্তাব পাশের ব্যাপারে তেহরান, মস্কো ও বেইজিং এর প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন রাজপথে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রস্তুতি গ্রহণ করেছে। 10 জুন বিক্ষোভ সমাবেশ করবে বলেও কথা রয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আইএইএর নির্বাহী বোর্ডে 4 পশ্চিমা দেশের ইরান বিরোধী প্রস্তাব পাশ। আইএইএর কিছু ক্যামেরা বন্ধ করে দিল ইরান। আমেরিকার পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করতে বলেছিল রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের তথ্যপাশ। বাংলাদেশের জাতীয় সংসদে 6,78,064 কোটি টাকার বিশাল বাজেট পেশ, প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় নূপুর শর্মা সহ অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাবটি পাশ হয়েছে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানের 3টি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএকে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। গতরাতে 35 সদস্য বিশিষ্ট আইএইএর নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 30টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন আইএইএতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল ওলিয়ানভ। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর দেশগুলোর প্রতিনিধিরা প্রস্তাবটি সমর্থন করেনি। ইরানের পরমাণু স্থাপনার কিছু ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি সহযোগিতার অংশ হিসাবে ইরান যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। তবে এখনও পরমাণু স্থাপনার 80% ক্যামেরা সচল রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নজরদারি করতে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ক্যামেরা বসিয়ে রেখেছে। আইএই এর নীতিমালা অনুযায়ী যেসব ক্যামেরা অপরিহার্য সেগুলো এখনও বন্ধ করা হয়নি। পরমাণু স্থাপনার কয়েকটি ক্যামেরা বন্ধের ভিডিও প্রকাশ করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। এতে দেখা যাচ্ছে পরমাণু স্থাপনার ক্যামেরার সুইচ বন্ধ করছেন সেখানে কর্মরত দুই ব্যক্তি। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, মার্কিন সরকার তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে আনাতোলি অ্যান্টোনভ। তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ করার জন্য উৎসাহিত করে তোলার চেষ্টা করেছিল এবং এ বিষয়ে তিনি আমেরিকার পক্ষ থেকে একটি চিঠি পেয়েছিলেন যাতে মাতৃভূমি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের সমালোচনা করার আহ্বান জানানো হয়। ইউক্রেন বলেছে নিজের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো খাদ্যশস্য রপ্তানি করা হবে না। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ একথা বলেছেন। ইউক্রেনের বিরুদ্ধে বর্তমানে রাশিয়ার সামরিক অভিযান চলছে। নিরাপত্তা নিশ্চিত হওয়া বলতে সম্ভবত তিনি রুশ সামরিক অভিযান বন্ধের কথা বলতে চেয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দানিলভ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি তুলে ধরে বলেন, ওই বিবৃতি অনুসারে প্রথম বিষয় হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা এবং তার পরের বিষয়টি হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা। অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতর থেকে কোনো খাদ্যশস্য পৃথিবীর কোথাও যাবে না, কারণ দেশের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। ইরাকের ইরবিল শহরের প্রধান সড়কে কয়েকটি গাড়িতে ড্রোন হামলায় ইসরায়েলি গুপ্তচর বাহিনীর ঘাতক স্কোয়াডের কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইংরেজি ও আরবি ভাষার বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরবিলে মার্কিন কনসুলেটে ড্রোন হামলার একই সময়ে প্রধান সড়কে তিনটি গাড়িতেও আঘাত হানা হয়েছে। গাড়িতে এমন সব ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে যেগুলো লক্ষ্যবস্তুতে আঘাতের পরপরই বিস্ফোরিত হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর ওইসব সূত্র জানায়, গাড়ি বহরটি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একদল সদস্যকে বহন করছিল। সেখানে ঘাতক স্কোয়াডের কমান্ডারও ছিল। তাদেরকে লক্ষ্য করেই এই ড্রোন হামলা চালানো হয়। আন্তর্জাতিক ঝুঁকি ও বিমানের উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিয়মিত কাজ করছে ইন্টেল স্কাই। এই সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইরবিলে ড্রোন হামলায় মোসাদের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইলাক রন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরাকি সূত্রগুলোর তথ্য মতে মোসাদের উচ্চ পদস্থ কমান্ডার ইলাক রন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইরবিলে ড্রোন হামলার দায় স্বীকার করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। 2022-23 অর্থ বৎসরের জন্য 6,78,064 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। এবারের বাজেটের আকার জিডিপির 15.2%। এ সম্পর্কে রয়েছে রেজওয়ান হোসেনের ডেস্ক রিপোর্ট।
করোনা পরবর্তী অর্থনীতি মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ পরিকল্পনা করে বাংলাদেশের 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। টানা চতুর্থবারের মতো আজ জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। এবারের বাজেটে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.6%। এছাড়া বাজেটে অগ্রাধিকার পেয়েছে কৃষিখাত, স্বাস্থ্য, মানব সম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাখাত। বাজেটে অগ্রাধিকার পেয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বাজেট প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। নতুন বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,45,064 কোটি টাকা। নতুন অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারকে বেশি নির্ভর করতে হবে ব্যাংকিং খাতের উপর। এই খাত থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্য দেওয়া হচ্ছে 1,06,334 কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ 68,192 কোটি টাকা। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এর আগেও বাজেট নিয়ে কথা বলেছি, প্রতিক্রিয়া জানিয়েছি, এইবার কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না, কারণ আমরা কোনো বাজেটের প্রতিক্রিয়া দিব না। এটা কার বাজেট, কারা এই বাজেট করছে? যারা আজকে বাজেট ঘোষণা করছে তারা তো জনগণের প্রতিনিধি নয় বলে ফখরুল মন্তব্য করেন।
ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ সম্পর্কে আরো বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জোরালোভাবে দাবি করছি দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা নেত্রীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত বিজেপি নেতা নেত্রীর নাম না করে বলেন, আমি বিজেপির কিছু সর্বনাশা দায়িত্বজ্ঞানহীন নেতানেত্রীর সাম্প্রতিক জঘন্য প্ররোচনামূলক বিভেদমূলক ও ঘৃণা সর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। তিনি আরও বলেন, একই সঙ্গে এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও আমি আমার সমস্ত জাতি ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনেদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থের শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আজ আকস্মিকভাবে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। 2020 সালের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয় এবং এই নিয়ে দ্বিতীয় দফায় আবুধাবি সফর করছেন নাফতালি বেনেট। বেনেটের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। তবে এসব আলোচনায় সম্ভবত ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে। সংযুক্ত আরব আমিরাতে রওনা দেওয়ার আগে বেনেট সাংবাদিকদের বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ করেছে তাতে কথা পরিষ্কার হয় যে ইরান পরমাণু ক্ষেত্রে কিছু বিষয় গোপন করছে, তবে আমরা তাদেরকে সেই সুযোগ দেব না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আজ ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আলী হোসেনের সঙ্গে বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শাহবাজ শরিফকে অবহিত করেন ইরানি রাষ্ট্রদূত। ইউরোপ ও আমেরিকার কারণেই ভিয়েনা আলোচনা স্থগিত হয়ে গেছে বলে জানান এই কূটনীতিক। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থনের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করছে ইসলামাবাদ। কাশ্মীরের প্রতি সমর্থন দেয় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে তিনি পাকিস্তানের বেলুচিস্তানে আগুন নেভাতে ইরানি সহযোগিতার কথা স্মরণ করেন। আগুন নেভাতে বিমান পাঠিয়ে সহযোগিতা করার জন্য ইরানি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান শাহবাজ শরিফ। উত্তর কোরিয়া ইস্যুতে অহেতুক আমেরিকা উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন এবং রাশিয়া। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশ আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ তোলে। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে চীন এবং রাশিয়া ভেটো দিয়েছিল। এ বিষয়টিতে বেইজিং এবং মস্কোর অবস্থান ব্যাখ্যা দেওয়ার জন্য গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশনে দেয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, কোরিয়া উপদ্বীপে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রথম কারণ হচ্ছে আমেরিকা চটুল ও সস্তা নীতির অনুসরণ করছে। এরপর তিনি উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান। চীনা রাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়াকে ঘিরে আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল এবং দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বাতিলের মতো অনেক কিছুই করতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কথা নয়, বরং কাজের মাধ্যমে সেগুলোর প্রমাণ দিতে হবে এবং কোন রকমের পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিতে হবে। চীন বলেছে, আমেরিকার বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত। গতকাল রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, ভুল তথ্যের উপর আমেরিকার যে রাজ্য গড়ে তোলা হয়েছে তা তাদের বন্ধ করা উচিত, কারণ এটি সবাই জানে যে মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী সরকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নির্বাহী বোর্ডের বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাবটি পাশ হয়েছে। এ ব্যাপারে তেহরান, মস্কো ও বেইজিং এর প্রতিক্রিয়া সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী প্রস্তাবটি পাশ হয়েছে। গতকাল রাতে 35 সদস্য বিশিষ্ট আইএই এর নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে 30টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। তবে চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল। আইএই এর নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশের পর ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক প্রতিক্রিয়ায় সংস্থাটির এই পদক্ষেপ তেহরান ও আইএই এর মধ্যে সহযোগিতা বিস্তারে কোনো ভূমিকা রাখবে না উল্লেখ করে বলেছেন, এভাবে ভিয়েনা সংলাপকেও এগিয়ে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে ভিয়েনায় নিযুক্ত চীনের প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট সৃষ্টির মূল হোতা আমেরিকার উচিত যত দ্রুত সম্ভব রাজনৈতিক সিদ্ধান্তে আসা এবং পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের উদ্বেগ দূর করা। আইএই এর নির্বাহী বোর্ডে পাশ হওয়া প্রস্তাবে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে ইরানের তিনটি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএকে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া প্রস্তাবটিতে যতদিন পর্যন্ত এ বিষয়ের সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত এ সংক্রান্ত রিপোর্ট দেওয়া অব্যাহত রাখার জন্য আইএইএর প্রধানের কাছে আহ্বান জানানো হয়েছে। ইরান মনে করে আইএই এর এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক এবং এই সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ইসরায়েল সফরকালে ইসরায়েলের দেয়া মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তিনি ইরান বিরোধী প্রস্তাব তৈরি করেন। প্রস্তাব পাশের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে, অনেক তড়িঘড়ি করে ইসরায়েলের প্ররোচনায় এ ধরনের মিথ্যা প্রস্তাব প্রণয়ন করা হয়েছে এবং এর ফলে আইএই এর সাথে ইরানের সহযোগিতা ও সংলাপ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে। যাই হোক, ইরানের শক্ত অবস্থান থেকে বোঝা যায় পাশ্চাত্যের অযৌক্তিক দাবির কাছে তারা মাথা নত করবে না, বরং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। প্রস্তাব পাশের পরিবর্তে যে দুটি ক্যামেরা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তা সবেমাত্র ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার সূচনা মাত্র।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টিপাত বাংলাদেশের দিকে। বাংলাদেশে বিএনপি জামাতের আন্দোলন কৌশলকে রাজনৈতিকভাবে প্রতিহত করার বার্তা দিয়ে রাজপথে শক্তির মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বিএনপি জামাতের আন্দোলন কৌশলকে রাজনৈতিকভাবে প্রতিহত করার বার্তা দিয়ে রাজপথে শক্তির মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী 25 জুন পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উৎসবের বার্তায় উজ্জীবিত হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে শক্তির মহড়া দেওয়ার কৌশলে হাঁটবে দলটি। এদিকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। তবে কর্মদিবসে এরকম মিছিল ও সমাবেশের কারণে রাজধানীতে দীর্ঘ যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। অবশ্য এর জন্য ক্ষমাও চেয়েছে দলের আয়োজকরা। আগামী 10 জুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এরকম আরেকটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। গতকালে আয়োজিত সমাবেশে সোনারগাঁও হোটেলের সংলগ্ন প্রান্তে ট্রাকের অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না, ইট মারলে পাটকেল খেতে হবে, এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি। বিএনপি জামাতের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকেই রেহাই দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ইউনিটের খণ্ড খণ্ড মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন। এসব খণ্ড খণ্ড মিছিল থেকে 71-এর হাতিয়ার গর্জি উঠুক আরেকবার, জয় বাংলার হাতিয়ার গর্জি উঠুক আরেকবার, বিএনপি জামাতের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, এ সমস্ত স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের নাম শুনেছ। তিনি ছিলেন তৎকালীন আরবের ইয়েমেন প্রদেশের একজন অত্যন্ত জ্ঞানী ও নিরঅহংকারী ব্যক্তি। তার পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত-তায়ির।
সাধারণ জীবনযাপনকারী হাতেম তাইয়ের দানশীলতা, আতিথেয়তা ও মহানুভবতার কথা ছিল মানুষের মুখে মুখে। তার কথায় মানুষের হৃদয় গলে যেত, শত্রু পরিণত হতো বন্ধুতে, পরকে আপন করার এক অসম্ভব ক্ষমতা ছিল হাতেমের। তার পরোপকার আর মহৎ হৃদয়ের গল্প এতটাই অবিশ্বাস্য যে তিনি ইতিহাসের তাম্রলিপি থেকে উপকথার পাতায় স্থান পেয়ে গেছেন। আশ্চর্য হলেও সত্য, অনেকেই তাকে কেবল উপকথার চরিত্র হিসেবেই মনে করে, অথচ তিনি সত্যিকারের রক্ত মাংসের মানুষ ছিলেন। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি তাঁর গুলিস্তানে লিখেছেন, হাতেম তাই বেঁচে নেই, কিন্তু তাঁর নাম তাঁর সদ্গুণের জন্য চিরকাল বিখ্যাত হয়ে থাকবে।
বন্ধুরা, তাই বংশ ছিল আরবের উত্তর পশ্চিমের হাইল অঞ্চলের শাসক। হাতেম তাই ছিলেন ওই গোত্রের প্রধান এবং তিনি ইসলাম পূর্ব 578 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ছেলে আদি ইবনে হাতেম গোত্রের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
8 হিজরি সনে মক্কা বিজয়ের পর আরবের যেসব ছোট ছোট শহরে তখনও মূর্তি পূজা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব শহরে অভিযান চালিয়ে সমগ্র আরবকে মূর্তি পূজা মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রায় 300 সৈন্য সহ হযরত আলী আলাইহিসসালামকে হাইল শহরে আত্তাই গোত্র অভিমুখে পাঠান। ওই অভিযানে আত্তাই গোত্র পরাজিত হয়। এর কিছুদিন পর আদি ইবনে হাতেম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন।
বন্ধুরা, রংধনুর আজকের আসরে আমরা দানবীর হাতেম তাইয়ের জীবন থেকে নেয়া একটি গল্প শোনাব। গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক অনেক দিন আগের কথা, রোমের একজন গভর্নর ছিলেন অনেক দানশীল। তিনি জনগণের কল্যাণে কাজ করতেন এবং তাদের সাহায্য করতেন। গভর্নর যখন হাতেম তাইয়ের দানশীলতার কাহিনী জানতে পারলেন, তখন তিনি ঈর্ষান্বিত হয়ে বললেন, আমি সবচেয়ে দানশীল ব্যক্তি, দানবীর উপাধি আমাকেই বানায়, হাতেমকে নয়।
এ ঘটনার কিছুদিন পরের কথা। গভর্নর রোমের সকল অভিজাত ও সাধারণ মানুষকে একটি অনুষ্ঠানে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষে একজন অতিথি সকলের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে হাতেম তাই ও গভর্নরের দানশীলতার সম্পর্কে একটি কবিতা পাঠ করলেন। কবিতার এক জায়গায় তিনি গভর্নরের উদ্দেশ্যে বললেন, আপনার মেহমানদারি, ক্ষমা ও দানশীলতা ঠিক যেন হাতেম তাইয়ের মতো।
গভর্নর কবিতা শুনে রেগে গেলেন, বললেন, কেই হাতেম তাই, আমি লোকদের এত কিছু করার পরও তারা হাতেম তাইয়ের সাথে আমাকে তুলনা করছে, সে আমার চেয়ে দানশীল হয় কিভাবে?
এ কথা বলে তিনি ক্ষান্ত হলেন না, হাতেম তাইকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সবার সামনে বেশি কিছু বললেন না। এরপর রাতের বেলায় তার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত এক কমান্ডারকে ডেকে বললেন, তুমি এক্ষুনি হাতেম তাইয়ের শহরে যাও এবং তাকে হত্যা করো। যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার দানশীলতা নিয়ে কথা বলবে, আমার অবদান কিছুতেই স্বীকার করবে না। তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে অনেক অনেক পুরস্কার দেব।
গভর্নরের কথা শেষ হওয়ার পর কমান্ডার ঘোড়া ছুটিয়ে হাতেম তাইয়ের শহরের দিকে রওনা হলেন এবং কয়েকদিন পর সেখানে হাজির হলেন।
হাতেম তাইয়ের শহরের পাশে ছিল একটি বিরাট মরুভূমি। রাতের বেলায় কোথায় আশ্রয় পাবেন এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনলেন এবং দেখতে পেলেন একটি লম্বা ছায়া তার দিকে এগিয়ে আসছে। কমান্ডার খুব আতঙ্কিত হয়ে পড়লেন, তলোয়ার বের করে নিজেকে রক্ষার জন্য প্রস্তুত হলেন। এ সময় তিনি দেখতে পেলেন ঘোড়ায় চড়ে এক যুবক তারই দিকে এগিয়ে আসছে।
কমান্ডারকে দেখে যুবকটি ঘোড়া থেকে নেমে বললেন, আপনি কে, এই মরুভূমিতে কি করছেন?
কমান্ডার বললেন, আমি অনেক দূর থেকে এক অভিযানে শহরে এসেছি, আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত এবং দিশেহারা।
হাতেম তাই বললেন, আপনি কিছু মনে না করলে যতদিন খুশি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারেন।
রোমান কমান্ডার খুশি হয়ে আমন্ত্রণ গ্রহণ করলেন এবং যুবকের বাড়িতে গেলেন। যুবক তার বাড়ির সবচেয়ে ভালো ঘরটিতে তাকে থাকতে দিলেন, তাকে উত্তম খাবার পরিবেশন করলেন এবং তার জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা করলেন। এরপর কমান্ডার ঘুমিয়ে গেলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে যুবককে উদ্দেশ্য করে কমান্ডার বললেন, আপনি খুবই দয়ালু, আমার সাথে আপনি যে ব্যবহার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ, আমি এর প্রতিদান দিতে চাই।
এই বলে কমান্ডার একটি স্বর্ণের থলে বের করলেন এবং বললেন, এই নিন, এতে সামান্য কিছু স্বর্ণমুদ্রা আছে।
যুবকটি হাসি মুখে থলেটি ফেরত দিয়ে বললেন, আমি আপনার কাছে কোনো প্রতিদান চাই না, কারণ আপনি আমার অতিথি।
যুবকটির এই ব্যবহারে কমান্ডার আরও মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, এর মতো হৃদয়বান ও দয়ালু ব্যক্তিকে বিশ্বাস করা যায়। এরপর তিনি বললেন, আমি রোমান গভর্নরের আদেশে এই শহরে এসেছি একজন লোককে হত্যা করতে। আমি যদি লোকটির শির নিয়ে যেতে পারি তাহলে গভর্নর আমাকে অনেক পুরস্কার দেবেন।
যুবক বললেন, লোকটি কে, তার অপরাধী বা কি?
কমান্ডার বললেন, তার নাম হাতেম তাই। তার অপরাধ, সে আমাদের গভর্নরের চেয়েও দানশীল।
এ কথা শুনে যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, প্রিয় অতিথি, আপনি যদি এজন্য এখানে এসে থাকেন তাহলে শুনুন, হাতেম আপনার সামনেই বসে আছে, আমি হাতেম তাই।
হাতেম তাইয়ের পরিচয় পেয়ে রোমান কমান্ডার হতবাক হয়ে গেলেন। এরপর কম্পিত কণ্ঠে বললেন, আপনি হাতেম তাই?
হাতেম বললেন, হ্যাঁ, আমি হাতেম তাই। যদি গভর্নরের পুরস্কার আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি এক্ষুনি আমাকে হত্যা করে মাথাটা নিয়ে যেতে পারেন।
একথা শুনে রোমান কমান্ডার আরেক দফা বিস্মিত হলেন। হাতেম তাইয়ের মহত্বের কাছে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করলেন। তিনি মনে মনে বললেন, দয়া, উদারতা ও সুন্দর ব্যবহারের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এরপর তিনি হাতেম তাইকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পেরেছি আপনার মহত্বের কথা কেন মানুষের মুখে মুখে।
হাতেম তাই রোমান কমান্ডারকে ক্ষমা করার পর তিনি নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হাতেম তার সফরের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি দিয়ে দিলেন। দেশে ফিরে গিয়ে লোকটি সমস্ত ঘটনা গভর্নরকে ঘুরে পড়লেন। সবশেষে তিনি বললেন, আমি তাকে হত্যা করে তার মাথা আনতে গেলাম, আর তিনি তার উদারতা দিয়ে আমার অন্তরের সব খারাপ চিন্তা দূর করে দিলেন। এমন মহৎ ব্যক্তি এ দুনিয়ায় কয়জন আছে?
গভর্নর অত্যন্ত মনোযোগ দিয়ে কমান্ডারের কথা শুনলেন। তারপর মাথা নাড়িয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমি বিনা কারণে তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি যে সত্যিই তিনি একজন মহান ব্যক্তি, তার দয়া ও উদারতার তুলনা সে নিজেই।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান, চাই সবুজ পৃথিবী। শিরোনামের গানটি গিয়েছে মারিয়া তাসকিন উমানি।
তাই নতুন জীবনের গান আমাদের কণ্ঠে। বন্ধুরা, মারিয়ার চমৎকার গানটি শুনলে, এবারে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম।
আজহারুল ইসলাম তামিম, বেশ সুন্দর নাম তোমার। তো তোমার নামের অর্থ কি?
আজহারুল ইসলাম অর্থ ইসলামের আলোকময় এবং তামিম অর্থ শক্তিশালী বা পরিপূর্ণ।
চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তামিম, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো?
আমি কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় দশম শ্রেণীতে পড়ি।
পড়াশোনা ছাড়া তুমি আর কি কি করো?
পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ বেতার এবং রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি এবং গল্প এবং উপন্যাস পড়ি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরে তুমি আমাদেরকে কি শোনাতে চাও?
আজকের আসরে আমি একটি গল্প বলতে চাই।
আচ্ছা, গল্প শোনাবে? ঠিক আছে, শোনাও।
এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগল। কিছুক্ষণ পরে সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন হাসলেও বাকিরা হাসেননি। এই ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগল। এক পর্যায়ে কেউ আর হাসে না। তারপর তিনি মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমাদের একই জোক শুনে যেমন বারবার হাসতে ইচ্ছে করে না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটি কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? শিক্ষণীয় হলো জীবনে পাওয়া কষ্টের কথা না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া।
তোমার গল্পটি সত্যিই শিক্ষণীয়। তো তামিম, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।
সবশেষে রংধনু আসরের ছোট্ট বন্ধুদেরকে তুমি কিছু বলতে চাইলে বলতে পারো।
ছোট বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পড়াশোনার পাশাপাশি রেডিও তেহরানের সকল অনুষ্ঠান নিয়মিত শুনবা এবং বিভিন্ন লেখকের গল্প এবং উপন্যাস পড়বা, যা তোমাদের অনেক বড় হতে সাহায্য করবে।
ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমার পরামর্শ মেনে চলবে। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আজহারুল ইসলাম তামিম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 9 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। সীতাকুণ্ড বিস্ফোরণ, জেনারেল হাসপাতালে থাকা রমিজের খোঁজ নেয়নি কেউ প্রথম আলো, 5% মালিককে ডিপোর মালিক বলা কোনোভাবেই সমীচীন নয় বললেন তথ্যমন্ত্রী ইত্তেফাক। মানবজমিনের খবর, নির্বাচিত কলাম, চলতি পথে সস্তা লাশের দেশে। যুগান্তর লিখেছে, প্রস্তাবিত বাজেট অনুমোদন দিল মন্ত্রিসভা। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির সংলাপ, 32 সংস্থাকে আমন্ত্রণ। ভারতের শিরোনাম, ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের, সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে, লাদাখ সীমান্তে চীনের পরিকাঠামো নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। 15 দিনের শিশুকে বিক্রি করে দিলেন মা, মেটালেন বাড়ির জিনিস কেনার শখ, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, রাজপথ কি ইজারা নিয়েছেন? মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম। কিভাবে দেখবেন এই শিরোনামকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্য আমাদের বাংলাদেশের চর্চিত রাজনীতির সাধারণ উপকরণ। বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীরা এই ধরনের কথা বলাতে একেবারেই অভ্যস্ত। এই ধরনের কথাবার্তা একদম স্বাভাবিক ব্যাপার তাদের কাছ থেকে। এখন এই বক্তব্য বিশ্লেষণ করতে গেলে আমরা যে কথা বলতে বাধ্য হব সেটি হচ্ছে এই যে, ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ভেতরে এক ধরনের উস্কানি আছে। ঠিক একইভাবে আমরা যদি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য আসে তা যদি দেখি, তাহলেও আমরা একই রকমের বক্তব্য, একই রকমের চালচিত্র পাব। অর্থাৎ সামগ্রিকভাবে এ কথা বলা যাবে যে আমাদের রাজনীতিবিদরা রাজনীতির অঙ্গনকে সবসময় উত্তপ্ত রাখতে এবং এই ধরনের, আমি মনে করি যে, বক্তব্য দিয়ে দেশের রাজনীতিকে অনেক বেশি মারমুখী করে তোলেন এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ রাজনৈতিক নেতারাই বিনষ্ট করেন। যখন কর্মীদেরকে এইভাবে বক্তব্য দিয়ে উদ্দীপ্ত করে তোলা হয়, তখন কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়বেন এবং তাদের সাথে স্বাভাবিকভাবেই লাঠি শোটে এবং মারমুখী মনোভাব থাকবে। সেক্ষেত্রে এই ধরনের বক্তব্য দেশের রাজনীতির জন্য বৃহত্তর অর্থে কল্যাণকর নয়।
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তাকে পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তার এই বক্তব্যের গুরুত্ব কি?
জি, আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে অত্যন্ত বিস্ফোরক তথ্য এবং আমি মনে করি যে বিশ্ব রাজনীতির অঙ্গনে এটি তোলপাড় সৃষ্টি করেছে ইতিমধ্যেই। আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে এই যে, তাকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ ত্যাগ করেন এবং ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তার সমালোচনা করেন। অর্থাৎ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকার বর্তমানে যে ভূমিকা নিয়েছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একরকমের বিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ডে উস্কানি দিয়েছে আমেরিকা। এটি হচ্ছে মূল কথা। এই ঘটনাটি অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর একটি ব্যাপার, কারণ কোন দেশের সরকার পরিবর্তন করার জন্য সেই দেশের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং লোকজনকে বিদ্রোহী করে তোলা এবং সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা সরকারি পরিবর্তনের সামিল এবং যে কোনো দেশের সরকারি পরিবর্তনের ব্যাপারটি অত্যন্ত গর্হিত কাজ, অন্যায় কাজ, রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে এটিকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়, সেই কাজই মূলত আমেরিকা করেছে। এবং এর আগে রাশিয়ার এই রাষ্ট্রদূত বা আরো অনেকেই কথা বলেছেন যে আমেরিকার পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আমেরিকায় নিযুক্ত বিভিন্ন কূটনীতিকের উপর বা দূতাবাসের স্টাফদের উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ ত্যাগ করে মস্কোর বর্তমান নীতির বিরুদ্ধে অবস্থান নেন। এগুলো নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ। আমেরিকা এই কাজ করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে যদি অন্য কোনো দেশ এই ধরনের কাজ করত তাহলে তার পরিণতি কিন্তু আমরা হয়তো ভিন্ন দেখতাম।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ফের অস্বস্তিতে পড়লেন বরখাস্ত বিজেপি নেত্রী নূপুর শর্মা, এবার তার বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ নিয়েই মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে নবীন জিন্দল, সাংবাদিক সাবা নকভি সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে এদের বিরুদ্ধে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানা গেছে, দুটি এফআইআর দায়ের করা হয়েছে। একটিতে নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অন্য অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে এফআইআর করা হয়েছে। একটি টিভি বিতর্কে অংশ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট বহু দেশ নিন্দা করলেও মৈত্রী ঘরে শান্তির লক্ষ্যে নূপুর মন্তব্য নিয়ে এখনো চুপচাপ ঢাকা। বিজেপি মুখপাত্রদের পয়গম্বর সংক্রান্ত নিন্দনীয় মন্তব্যের জেরে পাকিস্তান, আফগানিস্তান সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ এবং ইসলামী সংগঠনের তীব্র রোষের মুখে মোদী সরকার। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর এই রোষানলের তালিকায় এখনও পর্যন্ত ব্যতিক্রম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে। 15 দিনের শিশুকে বিক্রি করে দিলেন মা, মেটালেন বাড়ির জিনিস কেনার শখ, কি মর্মান্তিক। আনন্দবাজার পত্রিকার এশিয় নামের খবরে লেখা হয়েছে, সদ্যজাত সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিলেন এক মা। এ ঘটনা অবশ্য নতুন নয়, এদেশে অনেকেই সন্তান বড় করার খরচ সামলাতে পারেন না। আর্থিক সামর্থ্য না থাকায় এর আগেও কোলে সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছেন অনেকে। তবে এই ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। কেনাকাটার শখ ছিল মা বাবার, সন্তানও তারা সেভাবে চাইছিলেন না, তাই তড়িঘড়ি 15 দিনে সন্তানকে বিক্রি করে দেন 5.5 লক্ষ টাকার বিনিময়ে। সেই টাকা পকেটে নিয়ে চলে যান বাজারে, কিনে ফেলেন মোটর বাইক আরও অনেক খুচরো বাড়ির জিনিস। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23 এবং ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যা 6:53 থেকে। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে, আর সৌদি আরব থেকে শোনা যায় 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর নির্বাহী বোর্ডে 4 পশ্চিমা দেশের ইরান বিরোধী প্রস্তাব পাস। আইএই এর কিছু ক্যামেরা বন্ধ করে দিল ইরান। আমেরিকা পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডে নিন্দা করতে বলেছিল রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভের তথ্য ফাঁস। বাংলাদেশের জাতীয় সংসদে 6,78,064 কোটি টাকার বিশাল বাজেট পেশ, প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করায় নূপুর শর্মা সহ অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি করলেন মমতা ব্যানার্জি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানাও লিখে নিন parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি রেডিও তেহরান 1982@gmail.com। আর ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।